السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقالت عائشة رضي الله تعالى عنها: كان خلقه القرآن. আমরা দীর্ঘদিন যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মডেল বা সবার জন্য তিনি উত্তম নমুনা, বিভিন্ন প্রকার মানুষের সাথে, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণ বিধি ছিল, লেনদেন ছিল, কথাবার্তা ছিল, বিভিন্ন ধরনের অবস্থান ছিল, সেই নিয়ে আমরা আলোচনা করে আসতেছি। আমরা নমুসলিম যারা যারা নবদক্ষিত ইসলামে, তাদের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের আচরণ, কি ধরনের কথাবার্তা, কি ধরনের দিকনির্দেশনা দিতেন, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসছিলাম। আজকে আমরা শেষ করব। গত সপ্তাহে ছিল যে আল্লাহ নবী আলাইহিসসালাম কেউ ইসলাম গ্রহণ করলে তাকে নির্দেশ করতেন তার পরিবারে, তার জাতিতে বা তার বাড়িতে যারা আছে তাদেরকে দাওয়া দেওয়ার জন্য। আমরা এখান থেকে বলেছিলাম আমরা আজও আমাদের আত্মীয় স্বজনের মাঝে দাওয়াত করব, আমাদের আশেপাশে যারা মুসলিম আছে সম্ভবপর আমরা দাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এভাবে আল্লাহ নবী আলাইহিসসালাম কেউ ইসলাম গ্রহণ করলে শরীয়তের পরিপন্থী কোন কাজ, তার মাঝে শরীয়ত বিরোধী কিছু থাকলে সেটা সাথে সাথে তিনি নির্দেশ করতেন ত্যাগ করার জন্য। একজন গাইলান বিন সালামার 10টা স্ত্রী ছিল, জাহিলিয়াতের যুগে বিয়ে করেছিল। ইসলাম গ্রহণ করার কারণে বললেন যে তুমি চারজনকে রেখে বাকিগুলি তুমি তালাক দিয়ে দাও। আজকে আমরা যেটা জানবো, আল্লাহ নবী আলাইহিসসালাম যারা বৃদ্ধ তাদের সেই সাদা চুল দাড়ি পরিবর্তন করার জন্য নির্দেশ করতেন। মুসলিম আবু কুহাফা যখন ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের দিন, তাকে নিয়ে আসা হল, মাথা এবং দাড়ির, মাথার চুল এবং দাড়ির সব সাদা, দপদপে সাদা। আল্লাহ নবী আলাইহিসসালাম তাকে অথবা তার পরিবারের মহিলাদেরকে নির্দেশ করলেন। অনেকে এখন প্রশ্ন করেন যে সাদা দাড়ি চুল কালো খেজাব দেওয়া যাবে কিনা, ব্ল্যাক কালারের। মুসলিম সরকার এই গণনায় শুধু পরিবর্তন করার কথা বলেছেন। মুসলিম সরকার এই আদেশটা অধিকাংশ বর্ণাকারীরা এতটুকুই বর্ণনা করেছেন, তাই এরু হাজার বিষয়ী এটাকে কিছু দিয়ে পরিবর্তন করে দাও। একজন রাবীর বর্ণাকারী ওয়াজানিবু আস-সাওয়াত, কালো থেকে দূরে থাকবে, অর্থাৎ কালো রং ছাড়াও নজিকুল রং দিয়ে তোমরা এটা পরিবর্তন করবে। এখানে মহাদেশিনরা এই যে কালো ব্যাপারীকে, এটাকে কেউ বলেছেন সাজ, সাজ মানে অধিক সংখ্যক বিশ্বস্ত বর্ণাকারীদের বিপরীত যদি একজন বিশ্বস্ত বর্ণাকারী বর্ণনা করে তাকে বলা হয় সাজ, আর এটা দুর্বল হাদিসের অন্তর্ভুক্ত। অতএব কালোর যে কথাটা এসেছে এটা দুর্বল, গ্রহণযোগ্য না, অতএব কালোর অংশ ব্যবহার করা যায়। কারণ অধিকাংশ বড় নাই মুসলিম শরীফের, কারো ব্যতিরিক্ত শব্দটুকু নেই। এজন্য কালো খেজাব লাগার ব্যাপারে ওলামাদের তিনটা মত, একটা হলো হারাম, একটা হলো জায়েজ, একটা হলো মাকরুহ। মাকরুহ মানে করলে করাটা ঠিক না, করলে পাপ নাই। হারাম মানে অবশ্যই যেটা করলে পাপ আছে, আর জায়েজ তো আমরা বুঝতেছি। যারা বলছে হারাম তাদের দলিল হল আল্লাহ নবী আলাইহিসসালাম থেকে যে হাদিস এসেছে যে কালো খিজাব লাগাবে সে জান্নাতের গন্ধ পাবে না বা সুগন্ধি পাবে না, যেটা দূর থেকে পাওয়া যাবে। হাদিসটাকে শেখ আলবানী সেই বলেছেন, এবং এই পক্ষে ওলামাদের একটা মত রয়েছে। আমি এর আগে আপনাদের বলেছি যে একজন মুসলিম কালো ব্যবহার না করাই উচিত। তার যদি জায়েজ মনে করে আপনি করেন, তো হয়তো আর একটা দল হারাম মনে করে আপনাকে খারাপ চোখে দেখবে বা আপনার ব্যাপারে হয়তো খারাপ মন্তব্য করবে। যদি হয় তো কাজটা না করাই উচিত। কাজেই কালো রং বিশেষ করে বয়স্ক মানুষ যারা বয়স হয়ে গেছে, বার্ধক্যজনিত যাদের চুল দাড়ি পেকেছে, এখন তো চুল দাড়ি পেকে যাওয়ার ব্যাপারটা অনেক আগে ভাগেই, আগের মানুষরা আমরা দেখতে পাই যে 60-70 বছর দাঁড়িয়ে চুল ঠিক মতো সব পারত না, এখন তো 20 থেকে শুরু করে বা তার আগেও। তাহলে যদি কোনো অসুখ কোন রোগের কারণে পাকে তাহলে সেটা কালো ব্যবহার করতে পারে, তবে বিবাহ ক্ষেত্রে গোপন রাখা যাবে না, যেহেতু সামাজিকভাবে সাদা চুল অল্প বয়সের পাকাটাকে একটা ত্রুটি। কাজে বর হোক বা ছেলে হোক বা মেয়ে হোক, সেক্ষেত্রে সেটা প্রকাশ করতে হবে যে চুল পাকা, এটা গোপন করে রাখা যাবে না। যদি গোপন করে রাখে এবং এই কারণে কেউ বিবাহ উচ্ছেদ করতে চাই, যাই হবে তার জন্য, তবে জানার পরে করলে সেটা বিবাহ উচ্ছেদ করতে পারবে না। তাহলে কারো অনেকেই কিছু দেখবেন ওলামারাও হতো আলিম, বড় বড় আলিম, তারা হয়তো কারো খিজাব লাগাই, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে সিফা সালার বা যোদ্ধাদের পরিবর্তন করার কারো দিয়ে ওলামারা যাই বলেছেন, যাতে করে বিপক্ষ না মনে করে এরা বুড়ো, এদের শক্তি কম। তাহলে কালো খেজাব লাগানো কেউ লাগানোর ব্যাপারটা মতনৈক্য যেহেতু রয়েছে, সেখান থেকে বাঁচার জন্য না লাগাই ভালো। বাজার হারাম বলছেন তারা হয়তো কঠিন করেই বলবেন। তবে মুসলিম সাদা চুল সাদা দাড়ি সেটাকে পরিবর্তন করার জন্য বলা, সেটা কারো ছাড়া যে কোনো ক্লাব হতে পারে, সেটা মেহেন্দি দিয়ে হতে হবে এমন শর্ত না, কেমিক্যালও জায়েজ হতে পারে, তবে সেই কেমিক্যালের জন্য ক্ষতিকর না হয় স্কিনের জন্য বা শরীরের জন্য ক্ষতি না হয়। এছাড়া আল্লাহ ইসলাম গ্রহণ করার পরে মুসলিমরা যদি জাহিলিয়াতের জামানায় বা অমুসলিম অবস্থায় কোন ভালো কাজ করার নজর মানত বা করার ইচ্ছা পোষণ করত, ইসলাম গ্রহণ করার পরে সেটা পূর্ণ করার জন্য আল্লাহ নবী বলতেন। মুসলিম আব্দুল্লাহ ওমর থেকে বর্ণিত রাজি আল্লাহ তাআলা আনহু, তিনি বলে যে ওমর রাজি আল্লাহ তাআলা আনহু তার বাবা আল্লাহ নবীকে বললেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জাহিলিয়াত জামানায় আমি মসজিদে হারামে একদিন ইতিকাফ করার নজর মেনেছিলাম, নজর মেনেছিলাম যে আমি একদিন মসজিদে হারামে ইতিকাফ করব। কালা তাউফু বিনাদরে, আল্লাহ নবী বললেন যে তুমি তোমার নজর পূর্ণ করো। তাহলে এখানে বোঝা গেল ইসলামের পূর্বে যে ভালো কাজ করার কেউ মনস্থ করেছিল বা নজর মেনেছিল, সেটা যদি আল্লাহর নাফরমানি না হয়, শিরিক কুফর না হয়, বিদাত না হয়, কুসংস্কার না হয় বা সেটা ইসলাম সম্মত কাজ হয়, তাহলে সেটা করতে হবে, করার জন্য বলতে হবে। যখন ইসলাম গ্রহণ করলেন আল্লাহ নবী আলাইহিসসালামকে বললেন যে আমি তো উমরার উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলাম, রাস্তায় আমাকে আপনার লোকজন আমাকে পাকড়াও করে ধরে নিয়ে এসেছে, এরপর আমি ইসলাম গ্রহণ করেছি, এখন আমি সেটা কি করব, আল্লাহ বললেন যে তুমি যে ভালো কাজের নিয়ত করেছিলে সেটা সুসংবাদ নাও এবং তাকে ওমরা পূর্ণ করার জন্য বা ওমরা করার জন্য নির্দেশ করলেন। মক্কা এসে সোমামা যখন মক্কার লোকরা তাকে বলতে লাগলো যে তোর ধর্ম বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে, তো বললেন লাকিন আসলাম তোমা মোহাম্মদিন সাল্লাল্লাহ রাসূলুল্লাহ মোহাম্মদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বাপদাদার ধর্ম ছাড়ি না, এবার আমি মোহাম্মদের সাথে আলাইহিস সালাম ইসলাম গ্রহণ করেছি, যেটা এটাও বুখারি মুসলিমের হাদিস। তাহলে এখানে ওমরা করার যে উদ্দেশ্যে যাচ্ছেন, আজও যদি কোন মানুষ হয়তো জাহিলিয়াত অর্থাৎ সে আগের জাহিলিয়াত না, হয়তো তার জীবনে একটা জাহিলিয়াতের সময় অতিক্রম হয়েছে এবং ভালো কোনো কাজ করার ইচ্ছা করেছিল, তখন তাকে সেটা করার জন্য বলতে হবে। এভাবে আল্লাহ নবী আলাইহিসসালাম নমুসলিমদের কেউ যদি দূত হিসাবে আসত, দূত হিসাবে কোনো গোষ্ঠীর বা কোনো জাতির, তাহলে রাষ্ট্রদূতকে তিনি আল্লাহ নবী আলাইহিসসালাম ফেরত দিতেন। আবু রাফে তাকে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালো। আসার পরে ইসলামের ব্যাপারটা তার কাছে ভালো লাগলো এবং ইসলামে দীক্ষিত হলেন। বলে যে রাসূলুল্লাহ আমি আর মক্কায় ফিরে যাব না কাফের মুশরিকদের কাছে। আল্লাহ নবী আলাইহিসসালাম বললেন দেখো তাদের সঙ্গে আমার অঙ্গীকার আছে, এটা সম্ভবত মক্কা বিজয়ের আগের যে অঙ্গীকার সালে হুদাইবিয়া থেকে মক্কা বিজয়ের আগ পর্যন্ত যে হুদাইবিয়ার সন্ধির যে হয়তো অঙ্গীকার ছিল, আর আমি কোন রাষ্ট্রদূতকে আটকে রাখতে পারি না, তুমি ফিরে যাও, ফিরে যাওয়ার পরে যদি তোমাকে ভালো লাগে তুমি সেখান থেকে আবার নর্মাল রাষ্ট্রদূত হিসাবে না বা দূত হিসাবে না, এরপরে তুমি এসে ইসলাম তুমি গ্রহণ করো। এরপরে তিনি মক্কায় গেলেন, মক্কা গিয়ে ওখান থেকে আবার ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করলেন। তাহলে এখানে নমুসলিম যদি অনেক সময় দেখা যায় হয়তো আমাদের রাষ্ট্রদূতরা বা অনেক সেনা কি বলে ওটার নাম কি দূতাবাসে অনেকে কাজ করে মুসলিম রাষ্ট্রে এসে সেখানে ইসলাম গ্রহণ করে, সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটা দিনের সুন্দর বৈশিষ্ট্য, যেহেতু তারা তাকে পাঠিয়েছে একটা দায়িত্ব দিয়ে, আর সুযোগ পেয়ে তাকে ইসলামে দীক্ষিত করে নিব আমরা করতে পারি, তবে তাকে ফেরত দিতে হবে। সেখান থেকে সে তাদের যে খবরাখবর নেওয়ার জন্য এসেছিল সেগুলো পূর্ণ করবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা নমুসলিমদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধরনের আচরণ, কি ধরনের বিধিমালা নির্দেশ বা দিক নির্দেশনা, এটা আমরা আজকে শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা নতুন একটা পর্ব শুরু করব, সেটা হল যে আল্লাহ নবী আলাইহিসসালাম যারা ফতোয়া জিজ্ঞেস করতেন, ফতোয়া জিজ্ঞেস করতেন বিভিন্ন মাসলা মাসাইল বিধিবিধান জিজ্ঞেস করতেন, তাদের সঙ্গে তার কি ধরনের আচরণ ছিল, কি ধরনের আচরণ বিধি, কি ধরনের দিক নির্দেশনা, কি ধরনের তিনি আলাইহিসসালাম তিনি তার জীবনে আমাদেরকে দিক নির্দেশনা বা মডেল দিয়ে গেছেন, উত্তম নমুনা দিয়ে গেছেন। আমরা এর আগে আপনাদের বলেছি যে যখন কেউ ফতোয়া দেয় তখন সে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সিগনেচার করে। কাজেই নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে তার কাছে কোন বিধিবিধানের ওয়াহি মাতলু কোরআন অথবা ওয়াহি গায় মাতলু সুন্নাত ইলহাম না হত। তাহলে আল্লাহ নবী আলাইহিসসালাম তিনি এই ফতোয়া পদ উন্মোচন করে গিয়েছেন, তিনি প্রধান মুফতি, সমস্ত উন্মতের যিনি সর্বশ্রেষ্ঠ উত্তম নমুনা ফতোয়া দেওয়ার ব্যাপারে, এটা সাইয়দুল মুরসালিন ইমাম মুত্তাকিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করে গিয়েছেন। কাজে আল্লাহ নবী আলাইহিসসালাম যে ধরনের প্রশ্নকারীদের সাথে ফতোয়া মুস্তাফতি বলে আরবিতে, একটা হল মুফতি ফতোয়া দাতা, মুস্তাফতি ফতোয়া জিজ্ঞেসকারী, আর ফতোয়া যে যে ফতোয়াটা দেওয়া হয় বা বিষয়টা বলা হয়। আল্লাহ নবী আলাইহিসসালামের জীবনে এই ধরনের পুরো ঘটনা ঘটেছে, বিভিন্ন অবস্থাতে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে, নারী পুরুষ, ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, একেবারে গ্রাম্য, বিভিন্ন ধরনের মানুষ থেকে আল্লাহ নবীর কাছে প্রশ্ন এসেছে এবং তিনি সেগুলো উত্তর দিয়েছেন। এবং কোরআনুল কারীমে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েক জায়গায়, যেমন সূরা আল বাকারা 289 আয়াত আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা মাআ ইউনফিকুন, আপনাকে জিজ্ঞেস করে কি খরচ করবে তারা, কিভাবে খরচ করবে। সূরা আল বাকারা 217 আয়াতে, ইয়াসআলুনাকা আন শাহরিল হারাম, হারাম মাস সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞেস করে। আসল হরম যেটা, যে সমস্ত জিলহাজ, মাহরাম এবং রজব, এই চারটা হারাম মাস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 219 আয়াতে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে তারা জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে। এভাবে সূরা বাকারা 220 আয়াতে, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়াতীমদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে। ইয়াসআলুনাকা আনিল মাহীদ, সূরা বাকারা 222 আয়াতে, তারা হাইজ সম্পর্কে বা ঋতু অবস্থায় কি করা যাবে কি করা যাবে না, এ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করে। এইভাবে সূরা নিসা 127 আয়াতে, ওয়াসতাফতুনাকা ফিন নিসা, মহিলাদের ব্যাপারে আপনাকে তারা ফতোয়া জিজ্ঞেস করে। এইভাবে সূরা নিসা 176 আয়াতে, ইয়াসতাফতুনাকা কুলিল্লাহু ইয়ুফতিকুম ফিল কালালা, কালালা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয়। ইয়াসআলুনাকা আনিল আনফাল, সূরা আনফাল 1 আয়াত, আনফাল যুদ্ধ, যে সমস্ত অমুসলিমদের সম্পদ কোন যুদ্ধ বিগ্রহ ছাড়া মুসলমানদের করস্থ হয় বা বলে হাতে আছে, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে। ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, আপনাকে যিল কারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, সূরা কাহাফের 83 আয়াত। ইয়াসআলুনাকা আন সাআহ, আপনাকে কেমন সম্পর্কে জিজ্ঞেস করে, সূরা আরাফের 187 আয়াত। এইভাবে বিভিন্ন আয়াতে ইয়াসআলুনাকা এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে তোমরা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। তাহলে আল্লাহ নবী আলাইহিসসালাম কি তার মানহাজ ছিল, কি তার সিলেবাস ছিল, কি ধরনের তার আচরণ ছিল, বিভিন্ন প্রেক্ষাতে, প্রেক্ষাপটে, বিভিন্ন অবস্থাতে যারা জিজ্ঞেস করত তাদের সঙ্গে কি ধরনের আচরণ করতেন, এই ব্যাপারটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আবার আমরা আলোচনা শুরু করব। আশা করি এ থেকে আমরা, আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমরা কি ধরনের উত্তর দিব, কি ধরনের আচরণ আমরা, কি বিধি আমরা মেনে চলব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মডেল হিসাবে এই ক্ষেত্রে আমরা কিভাবে গ্রহণ করব, সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এটা পূর্ণ করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।